মিডনাইট হরর স্টেশনের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে। শুনতে থাকুন বৈশালী দাশগুপ্ত নন্দীর কাহিনী বৌডুবির মাঠ। জন্ম মোর বাঁধা আছে কি রহস্য ডোরে, মহাভারতে নাকি কর্ণ কুন্তির কাছ থেকে জানতে চেয়েছিল। আমাদের আজকের গল্পেও সমস্ত রহস্য ঘনীভূত হয়েছে জন্মকে ঘিরে। মাতৃ জঠরের অন্ধকার আড়াল করে রেখেছে সমস্ত সত্যকে, কিন্তু শুধুই কি সত্য? দীর্ঘদিন ধরে সময়ের আড়ালে চাপা পড়ে থাকে যে রহস্য, তা কি ধীরে ধীরে ভয় কিংবা আতঙ্কে পরিণত হয় না? শুনতে থাকুন বৈশালী দাশগুপ্ত নন্দীর কাহিনী বৌডুবির মাঠ।
ওরে বিনু, আরে গাত্র বন্ধন করিতিস? বারবার বলি এত রাত করে কোথাও যাস নে, কোথাও যাস নে, তা কে শোনে কার?
আহ খুড়ো থামো না, আমি কি কচি খোকা? ও আমি করেই বেরোচ্ছি, তুমি খেয়ে শুয়ে পড়ো, আমার জন্য জেগে থাকার দরকার নেই, আমার ফিরতে দেরি হবে।
ছানি পড়া কুঁতকুঁতে চোখ আরো কুঁচকে তাকায় বুড়ো বিনুর দিকে। বাপ মা মরা ছেলে, সেই আড়াই বছর বয়স থেকে কত কষ্ট করে এই 23 বছরটি করে তুলেছে যোগ্যী বুড়ো বিনুকে। কম বয়সে বড় খামখেয়ালি ছিল যোগ্যী দাস, 20 বয়স হতে না হতে ঘর ছেড়েছিল এক গুরু পাকড়াও করে। প্রায় 22 বছর পর যখন বাড়ি ফিরল, তখন বাবা মা কেউ আর বেঁচে নেই, কেবল ছিল দাদা বৌঠান। তা সে বৌঠানকে প্রথমবার দেখেই বড় ভালো লেগে গিয়েছিল যোগ্যী দাসের। ভেবেছিল যদি কখনো বিয়ে থা করে তবে বৌঠানের মতোই মেয়ে খুঁজবে, নরম সরম সদা হাস্যময়ী। রাগ কাকে বলে জানত না বৌঠান, কিন্তু সে এসে থেকে দেখে বৌঠানের মনে দুঃখ। বিয়ের 5 বছর পরেও ছেলে পুলে হয় না। যোগ্যী দাসকে প্রায় বলতো বৌঠান,
ঠাকুরপো তুমি তো নাকি কত তন্ত্র জানো, ভূতের ওঝা তুমি, 7 গায়ের লোক তোমার নাম জানে, একটা খোকা হয় এমন বন্দোবস্ত করতে পারো না আমার?
তা করেছিল যোগ্যী দাস, অমাবস্যার রাতে শ্মশানে আধপোড়া মরা জোগাড় করে এমন এক সাধনা করেছিল সে। সেসব দিন ছিল, বেঁচে থাকতে থাকতে বিনুটাকে দাঁড় করিয়ে যেতে পারলে তা সে ছেলের এসবে মন থাকলে তো।
বলি শুনতে পাচ্ছ ও খুড়ো, শীতে জমে গেলে নাকি গো, এবার খেয়ে শুয়ে পড়ো।
সে তোমাকে অত ভাবতে হবে না, কত চিন্তা খুড়োর জন্য, যাও যাও তাড়াতাড়ি ফিরো।
3-25 বুড়োর মুখে অভিমান খেলা করে যায়। বিনু সেদিকে না তাকিয়ে দোরের ঝাঁপ ফেলে দিয়ে এগিয়ে গেল। শহর থেকে বিশা এসেছে, সঙ্গে এনেছে বিলিতি মদ। আজ রাতে বৌডুবির মাঠে মোৎসব হবে, গ্রামের লোক ঘুমিয়ে পড়ে 9টা বাজার আগেই, তারপর তাদের ফুর্তি শুরু। নইলে কে কোথা থেকে দেখে নেবে, সারা গ্রামে ঢিঢি পড়ে যাবে। তা এসব তো আর খুড়োকে বলা যায় না, হাজার হোক গুরুজন বলে কথা, আবার বললে পড়ে লোভে লোভে বুড়ো ওর পিছু পিছু এসেও পড়তে পারে। বন্ধুদের সামনে তাহলে আর মান সম্মান কিছু থাকবে বিনুর?
এই বিনু এদিকে আয় রে,
কৈলাসের ডাক শুনে হনহন করে সেদিকে এগোল বিনু। কৈলাস কোত্থেকে কে জানে মুরগি জোগাড় করেছে, মনে হয় মুসলমান পাড়া থেকে ঝেপে দিয়েছে, ওটাকে কেটে বেশ করে নুন ঝাল মাখিয়ে রাখা হয়েছে। বৌডুবির মাঠে আগুন ধরিয়ে ভালো করে ঝুলছে নেওয়া হবে, আর তারপর বিলিতি দিয়ে ঝলসানো মুরগি। আহ জিভে জল এলো বিনুর, কথায় বলে ফুর্তির প্রাণ গড়ের মাঠ, বোধহয় সেই জন্যই এই প্রথমবার খুড়োর বারবার বলা সত্ত্বেও গাত্রবন্ধন করতে ভুলে গেল বিনু। 2 হাঁচি দিয়ে ঘুমটা ভেঙে গেল যোগী বুড়োর,
মাথার দিকের দরমার ফাঁকা দিয়ে বেশ ঠান্ডা আসছে। করছি করব করে সারানো হচ্ছে না ফাঁকটা। শীতের মুখে চৌকির তলা থেকে লেপ বের করে দেখে কখন যেন ইঁদুরে কটা ছেঁদা করেছে। প্রায় সেখান থেকে তুলো বেরিয়ে নাকে সুরসুরি দেয় যোগী দাসের, হাঁচি দিতে দিতে প্রাণ যাওয়ার জোগাড়। একটু যে ছুঁচ সুতো দিয়ে ছেঁদাগুলো বুঝিয়ে নেবে সে আর আলসেমিতে হয় না। বয়স হয়ে শীতে পেয়েছে যোগী দাসকে, কে বলবে এই সেই লোক যে এই কনকনে শীতের রাতে নাঙ্গা হয়ে সাধনা করত শ্মশানে মশানে। হাঁচি থামলে পাশ ফিরে আবার ঘুমানোর চেষ্টা করল বুড়ো, কিন্তু এই বয়সে একবার ঘুম ভাঙলে আর আসতে চায় না। না, যোগীদাস বয়সের তুলনায় বেশি বুড়িয়ে গেছে। নিজেকে একটু ধমক দিল সে মনে মনে। মাথার কাছে লণ্ঠনটা টিমটিম করে জ্বলছে, বিনু ঘরে থাকলে ওটা নিভিয়েই ঘুমায়, কিন্তু ও একা থাকলে। বিনুটা 15-16 বছর অবধি বড় বাধ্য ছিল, খুড়ো ছাড়া কিছুই বুঝত না, কিন্তু যত বড় হতে লাগল ততই কেমন নিজের মর্জি মাফিক চলা শুরু করল। হ্যাঁ, যদিও যোগীদাস জানে এটাই স্বাভাবিক, বয়সের ছেলে কি আর ঘরে বসে থাকবে খুড়োর কোলের কাছে, তবু অজানা এক আতঙ্কে বুকটা শুকিয়ে যায় তার। অজানা, সত্যি অজানা। গলাটা শুকিয়ে কাঠ, উঠতেও ইচ্ছে করছে না। দু তিনবার ঢোঁক গেলে যোগী দাস, এক ফোঁটা লালা নেই মুখে, শুকনো কাগজের মতো চড়চড় করছে। না, উঠতেই হবে। কোনো মতে উঠে বসে গা থেকে লেপ সরায় সে, আস্তে আস্তে নেমে হাত বাড়ায় লণ্ঠনটার দিকে। শিখাটা উস্কে নিয়ে লণ্ঠন হাতে নিয়ে সে এগোল ঘরের কোণে রাখা কুঁজোর দিকে। জল গড়িয়ে খেতে খেতেই একটা শব্দ কানে এলো যোগী দাসের, কেউ যেন খুব সাবধানে হাঁটছে তার দরমার বেড়া দেওয়ালের বাইরে। গেলাসটা হাতে ধরেই কান খাড়া করল সে। হ্যাঁ, কোনো ভুল নেই, প্রত্যেক পদক্ষেপের সঙ্গে মৃদু ঝুম ঝুম শব্দ। কোনো মেয়ে যেন খুব সাবধানে পা ফেলছে, যেন নূপুরে শব্দ না হয়। শক্ত কাঠের মতো হয়ে গেল যোগী দাস, উবু হয়ে বসতে কষ্ট হয় আজকাল, কিন্তু এখন সেই অবস্থাতেই বসে রইল সে। সাবধানে জলটুকু খেয়ে গ্লাসটা নামিয়ে রাখল মেঝেতে, তারপর দু হাতে নিজের হাঁটু দুটোকেই আঁকড়ে ধরল। সাত গাঁয়ের লোক যার নামে ধন্যি ধন্যি করে সেই যোগ্যী ওঝা। ওঝাগিরি ছেড়ে দিয়েছে অনেক কাল, তবু সেই ভুলে যাওয়া বিদ্যের জন্যই আফসোস হল তার। যোগী দাস বুঝতে পারছে বিদ্যে ছাড়া এর সঙ্গে লড়াই করা যাবে না। একটা গন্ধ, মরা পোড়ানোর ধোঁয়ার গন্ধে ভরে উঠেছে চারিদিক, অথচ শ্মশান এখান থেকে বহু দূর। এই গন্ধ একসময় তার খুব প্রিয় ছিল, কিন্তু এটার মধ্যে শুধু মরা পোড়ানোর ধোঁয়া ছাড়াও আর একটা গন্ধ এসে মিশেছে, জবা কুসুম তেলের গন্ধ। এই গন্ধ বড় চেনা তার। দম বন্ধ হয়ে আসছে যোগী দাসের, প্রাণপণে চেষ্টা করছে যেন বাইরে যে এসেছে সে বুঝতে না পারে যে সে ঘরে আছে। বেড়ার ঘরের পলকা দোরের ঝাঁপ কাউকেই বাধা দিতে পারবে না ঢুকতে, আর বাইরে যে আছে তার সামনে কোনো বাধাই বাধা না।
গাত্রবন্ধনের মন্ত্র পড়তে লাগল যোগী দাস। একমাত্র এটাই এখনো মনে আছে তার। কিন্তু কি যেন একটা ভুল বলছে সে, কোথাও একটা ভুল হচ্ছে। সেই কোন ছোটবেলা থেকে জপে আসছে এই মন্ত্র কিভাবে ভুলে যেতে পারে যোগী দাস? পায়ের শব্দটা খুব ধীরে ধীরে এগিয়ে আসছে, দোরের ঝাঁপ নড়ছে।
কে কে ওখানে?
অন্ধকারে একটা অবয়ব দেখতে পাচ্ছে সে, একটা নারী অবয়ব। খোলা চুলগুলো শীত রাতের শিরশিরে হাওয়ায় উঠছে, লণ্ঠনের আলোয় তার মুখ শরীর কিছুই স্পষ্ট নয়। জবা কুসুম তেলের গন্ধটা এখন সারা ঘরে জাঁকিয়ে বসেছে। এক মাথা চুলের পটভূমিতে মুখের জায়গায় একরাশ ঘন অন্ধকার। না, সে যার কথা ভেবে ভয় পাচ্ছিল এ তো সে নয়, এ তো অন্ধকারেও চিনে ফেলল যোগী দাস। বৌডুবির মাঠে ছিমছিমে অন্ধকার। কৈলাস আর বিনু দাঁড়িয়ে আছে মিনিট দশেক, এখনো বিশাল নাটুর দেখা নেই। কৈলাসের হাতে কচু পাতায় জড়ানো মুরগির মাংস।
স্যার, ঠান্ডাতেও মশাগুলোর মরণ নেই, উল দিয়ে ঠ্যাং ফুলিয়ে দিল।
নিচু হয়ে মশা মারতে মারতে মুখ বেঁকালো বিনু।
কি হলো বলতো বিনু, শালার বাচ্চা নিজেই বিলিতি টেনে ঘুমিয়ে গেল নাকি?
তাহলে আর কি, চ আমি আর তুই আগুন ধরা এই মাংসকে এই বাড়িতে ফিরি।
কৈলাস হাসল না, সে সত্যিই বিরক্ত হয়েছে। শহরে গিয়ে বিশার বড় পায়া ভারী হয়েছে, নিজেই বলল বিলিতি এনেছে সবাইকে খাওয়াবে, আর এখন কিনা নিজেরই দেখা নেই। সে ভুরু কুঁচকে বলল,
তুই বরং মাংসটা ধরে দাঁড়া একটু, আমি ওদের ডেকে আনি।
ছাড় না, চলে আসবে এক্ষুনি।
কেন, ভয় পাচ্ছিস নাকি রে?
ভয় পাবো কেন? আচ্ছা বেশ, দেওটা তাড়াতাড়ি আসিস।
মাথা নেড়ে পা চালালো কৈলাস। আবার গ্রামের ভেতরে ঢুকে বিশার বাড়ি হয়ে আসতে কিছু না হোক 15 মিনিট লেগে যাবে। বিনুকে মজা করে কথাটা বললেও তারও ভয় করত একা দাঁড়িয়ে থাকতে। আবার একজন কেউ এখানে না থাকলে ওরা যদি অন্য পথ দিয়ে আসে তাহলে ভাববে বিনু আর কৈলাস আসেনি। আর যদি একবার বিশা ফিরে যায় আজ রাতের মজাটাই মাটি হয়ে যাবে। বিনু আস্তে আস্তে পায়চারি করতে লাগল। হাঁটা চলা করলে মশা কামড়ায় কম। এক হাতে কচু পাতার মোড়কটা ধরে, অন্য হাতে গলার মাফলারটা তুলে কান ঢাকার চেষ্টা করল বিনু। ফাঁকা মাঠে ঠান্ডা লাগছে জবরদস্ত, হিমও পড়ছে মাথায়। আকাশের দিকে চেয়ে চাঁদটাকে কোথাও দেখতে পেল না সে। আজকে অমাবস্যা নাকি মেঘলা করেছে? কুয়াশায় আকাশটা ঝাপসা, তাই তারা দেখা যাচ্ছে না, কিন্তু চাঁদ তো দেখতে পাওয়া উচিত। চারদিকটা বড্ড নিশ্চুপ। শীতকালে কি ঝিঁঝি ডাকে না ঠিক মনে করতে পারল না বিনু। একটা অস্বস্তি হচ্ছে তার, কিসের অস্বস্তি সেটা ঠিক বুঝতে পারল না বিনু। এদিক ওদিক দেখতে দেখতে পরিত্যক্ত ইদারাটার দিকে চোখ গেল তার। আর এক মুহূর্তেই বুঝে ফেলল অস্বস্তিটার কারণ। সে যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকে সামান্য দূরে মাঠের এক পাশে একটা বেশ বড় ইদারা। একসময় এটাই ছিল গ্রামের খাওয়ার জলের উৎস, বহু বছর আর ব্যবহার হয় না ইদারাটা। এখন ইদারার বাঁধানো পাড় ভেঙে ইট বেরিয়ে পড়েছে, জায়গায় জায়গায় নোনা আর শ্যাওলার রাজত্ব। অন্ধকারে চোখটা শুয়ে গেছে বলে আর ইদারার সঠিক অবস্থানটা জানা আছে বলে
ওটার অস্তিত্ব বুঝতে অসুবিধা হচ্ছে না বিনুর। গ্রামে এখন সরকারি টাইম কল, টিউব কল সব আছে, তাই কেউ আর এটা ব্যবহার করে না। অবশ্য আরও একটা কারণ আছে, আর সেটাই বিনুর অস্বস্তির কারণ। সেটা হল বিনুর মা। বিনুর যখন আড়াই বছর বয়স, তার মা নাকি এই ইদারায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। সেই থেকেই এই মাঠের নাম হয়ে যায় বৌডুবির মাঠ। খুড়ো তাকে ছোটবেলায় কোনোদিন এই মাঠে খেলতে আসতে দেয়নি। বড় হওয়ার পর মাঝে মধ্যে এসেছে বটে, তবে খুড়োকে না বলে। তবে এত রাতে কখনোই আসেনি, এই প্রথম। আর সেই জন্যই বিনুর অবচেতন মন তার মধ্যে অস্বস্তি সঞ্চার করেছে। মায়ের কথা ভাবলেই বিনুর মনটা বিষণ্ন হয়ে পড়ে। মা কেন আত্মহত্যা করেছিল সে জানে না, খুড়ো নিজেই জানে না, তো পাড়ার লোক জানবে কি করে? আর তাকেই বা জানাবে কে? খুড়োর কাছে সে শুনেছে মা বাবার বিয়ের বেশ কিছু বছর পর তার জন্ম। খুড়ো অনেক পুজো আচ্ছা করে নিজের বিদ্যে কাজে লাগিয়ে তবে বিনুর জন্ম হয়। যে মানুষ একটা সন্তানের জন্য এত আকুল হয়েছিল, সেই সন্তানকে অনাথ করে সে কেন চলে যাবে? এই প্রশ্নটা ভেতরে ভেতরে কুড়ে কুড়ে খায় বিনুকে। কিন্তু এ জীবনে এর উত্তর সে আর পাবে না। বিনুর বাবা ছিল রুগ্ন মানুষ, বিনু হওয়ার বছর খানেকও যায়নি সে স্বর্গে গেছে। মায়েরও নাকি মাথাটা একটু খারাপ হয়েছিল, তবু মা তো, মা বিনুকে কার ভরসায় রেখে গেল? খুড়োর। খুড়ো যদি বিয়ে থা করত, তাহলে খুড়িমা কি দেখাশোনা করত বিনুকে? এসব কথা ভাবার মতো মাথার অবস্থা মার ছিল কিনা কে জানে। অবশ্য খুড়ো নাকি সেই কথা ভেবেই আর বিয়ে করেনি। এর জন্য খুড়োকে সে খুব ভালোবাসে। একা থাকলেই মানুষের মাথায় কথার চাষ হয়, সে নিজেই প্রশ্ন করে, নিজেই উত্তর দেয়। বিনুও একটু অন্যমনস্ক হয়ে পড়েছিল। আচমকা একটা খিলখিল হাসির শব্দ শুনে বেজায় চমকে উঠল সে। হাত থেকে মাংসের মোড়কটা খসে পড়ল ঘাসের উপর। কে হাসে? একটা মেয়ের হাসির শব্দ। এত রাতে মেয়ে? ও আস্তে আস্তে ঘাড় ঘুরিয়ে দেখার চেষ্টা করল বিনু। আরে পাখি না? মাথায় আকাশ ভেঙে পড়লেও এত অবাক হতো না বিনু। পাখি বিনুর সঙ্গে গ্রামের স্কুলে পড়তো এক সময়। ক্লাস সেভেনে পড়ার সময় আচমকাই উধাও হয়ে গেল মেয়েটা, একদম ম্যাজিকের মতো। কেউ কেউ বলে ওর বাবা ওকে শহরের কোনো রেড লাইট এরিয়ায় বেঁচে দিয়েছে। মা ছিল না পাখির। বাবা সারাদিন মদের নেশায় চুর হয়ে থাকত, কাজেই বেঁচে দেওয়ার ব্যাপারটা সত্যি হতেও পারে। পাখির সঙ্গে বিনুর খুব বন্ধুত্ব ছিল, হয়তো দুজনেরই মা না থাকার কষ্টটা তাদের কাছাকাছি এনেছিল। বিনু এখনো মাঝে মাঝে ভাবে, পাখি থাকলে বিনু হয়তো বড় হয়ে পাখিকেই। কিন্তু এই অন্ধকারে মাঠের মধ্যে ঝোপের আড়ালে পাখি এলো কোত্থেকে, তাও এত বছর পর? সব কিছু কেমন গুলিয়ে গেল বিনুর। চোখ কচলে তাকালো সে। হ্যাঁ, কোনো সন্দেহ নেই, পাখি তো। তাহলে কি আজই ফিরেছে পাখি গ্রামে? হয়তো বিনু আর কৈলাসকে এদিকে আসতে দেখে পেছন পেছন এসেছিল, কৈলাস ছিল বলে এতক্ষণ ডাকতে পারেন, হতেই পারে। পাখি হাতছানি দিয়ে ডাকছে বিনুকে। বিনু এগোলো ওর দিকে। এখন আর ভয় লাগছে না ওর। পাখিকে কিসের ভয়? তুই কোথায় ছিলি এতদিন পাখি? কোথায় কোথায় চলে গিয়েছিলি? আমাকে বলে গেলি না? পাখিও এগিয়ে আসছে তার দিকে। পায়ে পায়ে এসে বিনুর গা ঘেঁষে দাঁড়ালো সে। পাখির গা থেকে জলজ উদ্ভিদের মতো একটা সোঁদা গন্ধ ভেসে আসছে বিনুর নাকে।
অনেক পুরনো পরিত্যক্ত কুয়ো বা ইঁদারার মধ্যে যেমন গন্ধ আসে, বিনুর বুকের কাছে পাখির মুখ। সে মুখ তুলে বড় বড় চোখে তাকিয়ে আছে বিনুর মুখের দিকে। পাখির মুখে একটা রহস্যময় হাসি। বিনুকে চোখ সরাতে দিচ্ছে না তার আকর্ষণী শক্তি। পাখির হাবভাবে সহজলভ্য নারী সুলভ ছলা কলা চোখে পড়ছে বিনুর। হয়তো গ্রামের লোকে ঠিকই বলে, রেড লাইট এরিয়াতে এতদিন কাটিয়ে এসে এ ধরনের ছলাকলা স্বভাব সুলভ হয়ে গেছে ওর। নয়তো বিনুর কাছে এসে এভাবে নিজেকে মেলে ধরার প্রয়োজন ছিল না পাখির।
এ পাখি, কিরে বললি না তো কোথায় ছিলি?
আমি কত খুঁজেছি তোকে, আমবাগান, হাটতলা, মন্দির বাজার, যেখানে যেখানে আমরা যেতাম সব জায়গায় তোকে খুঁজেছি, তো কিছুতেই পেলাম না।
ইদারায় খুঁজেছিলি বিনু?
এক ঝটকায় যেন সংজ্ঞা ফিরে আসে বিনুর শরীরের, সব শক্তি একত্র করে ছিটকে সরে যায় পেছনে। এ কার গলা? এ তো পাখি না, এমন খনখনে বিকৃত গলার স্বর পাখির হতেই পারে না। চোখের সামনে পাল্টে যাচ্ছে পাখির চেহারা, পোড়া কাঠের রং ধারণ করছে পাখির সোনার বরণ, গোলগাল মিষ্টি চেহারাটা পরিণত হচ্ছে কোল কুঁজো শীর্ণ বকের মতো লম্বা এক অবয়বে। বিনুর হঠাৎ মনে পড়ে গেল সে গাত্র বন্ধন করতে ভুলে গেছে, তার সারা শরীরের লোম দাঁড়িয়ে গেল ভয়ে আর আতঙ্কে। সামনের বিভীষিকাময় চেহারাটা লম্বা লম্বা দুটো হাত বাড়িয়ে ধরেছে সামনের দিকে, বিস্ফারিত দুটো চোখ ভাঙা গালের উপর থেকে বিনুর মুখের দিকেই নিবদ্ধ। বিনুর মাথাটা ঘুরছে, শরীরে কোনো জোর নেই, খনখনে গলায় সে হাসছে। হাসির সঙ্গে এবড়ো খেবড়ো কালো কালো দুপাটি দাঁত বেরিয়ে এসেছে মুখগহ্বর থেকে। সোঁদা গন্ধটা পচা ডোবার গন্ধে পরিণত হয়েছে কখন। বিনুর পায়ের কাছে পড়ে থাকা কাঁচা মাংসের মোড়কটা তুলে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে সেই না মানুষী অবয়বটা। গা গুলিয়ে বমি আসছে বিনুর, ভয়ে বিবমিশায় শরীরের জোর হারিয়ে ফেলেছে সে। পড়ে যাওয়ার আগে একটা অতি পরিচিত ডাক কানে আসতেই নিজেকে সামলে নিল বিনু।
বিনু, আমি এসে গেছি রে। কোনো ভয় নেই, কোনো ভয় নেই, কোনো ভয় নেই।
যোগী বুড়ো যতটা তার পক্ষে সম্ভব পা চালিয়ে তার দিকেই আসছে। জোরে জোরে গলা ফাটিয়ে বিনুর নাম ধরে চিৎকার করছে কুড়ো। সেই চিৎকারের জোরে নাকি নতুন লোক দেখে বিনু জানে না বিনুর সামনে দাঁড়ানো অবয়বটা। খাওয়া থামিয়ে একটু থমকাল, মুখ তুলে তাকালো সে। অর্ধভুক্ত মুরগির মাংস ঝুলে পড়ছে দাঁতের ফাঁক দিয়ে। কুড়ো এসে বিনুকে আড়াল করে দাঁড়াল।
চলে যা পিসাচি, চলে যা, আমার প্রাণ থাকতে বিনুকে নিতে দেব না তোকে, চলে যা, চলে যা, চলে যা।
কয়েক মুহূর্ত চুপচাপ, তারপর রক্ত জল করা হাসিতে খান খান হয়ে ভেঙে পড়ল রাতের নিস্তব্ধতা। পিসাচিকে নিরস্ত করতে পারেনি কুড়ো। অনেক বছর ওঝাগিরি ছেড়ে দিয়েছে কুড়ো। কুড়োর মুখেই শুনেছে বিনু চর্চা না থাকলে সাধনার গুণ কমতে থাকে। তবু একবারও কেন কুড়ো মন্ত্র বলার চেষ্টা করল না, সেটাই বিনুর কাছে খুব আশ্চর্যের। চোখের নিমেষে তিনটে ঘটনা প্রায় একই সঙ্গে ঘটে গেল। গ্রামের দিক থেকে কৈলাস, বিশা আর নাটু হনহন করে এগিয়ে আসছে বিনুর নাম ধরে ডাকতে ডাকতে। ঠিক তখনই বিনুকে আড়াল করে দাঁড়ানো যোগ্যী বুড়োকে এক হ্যাঁচকা টানে নিজের দিকে টেনে নিয়ে ইদারায় উধাও হয়ে গেল সেই পিসাচি মূর্তি। বিনু নিজের চেতনা ধরে রাখার অনেক চেষ্টা করেও শেষ অবধি জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল ঘাসে ঢাকা জমির উপর। কয়েকদিন পরের কথা, গ্রামের লোকের শুশ্রূষায় সেরে উঠেছে বিনু। সেদিন ওর বন্ধুরা এসে দেখে বিনু অজ্ঞান হয়ে পড়ে আছে। ওরাই তিনজন ধরাধরি করে বাড়িতে নিয়ে আসে বিনুকে। ওরা আর গ্রামের লোক সবাই ভেবেছে
বিনু ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেছে। সেজন্য বিনুকে একা মাঠে দাঁড় করিয়ে আসার জন্য বিশা, কৈলাস আর নাটু যথেষ্ট বকা খেয়েছে বড়দের কাছে। কিন্তু যোগ্যী বুড়োর কোনো খোঁজ পাওয়া যায়নি সেদিনের পর থেকে। কেউ জানে না কোথায় গেছে। বিনু কাউকে কিছু বলেন, কেই বা বিশ্বাস করবে তার কথা। কিন্তু তারও জানা দরকার সত্যিটা। কেউ কি নেই যে তাকে বলতে পারে? ভাবতে ভাবতে একজনের কথা মনে পড়ল বিনুর, কিন্তু সে কোথায় থাকে জানলেও আগে কখনো তাকে দেখেনি বিনু। খুড়োর গুরু। খুড়ো বলতো গুরুর বয়স নাকি 150 বছর। বিনু হাসত, এ কখনো হয়? অবিশ্বাস্য কথা বললে কে বিশ্বাস করবে? কিন্তু সেদিন মাঠে যে অবিশ্বাস্যকে নিজের চোখে ঘটতে দেখেছে সে, তারপরে কোনো কিছুকেই অবিশ্বাস্য বলে মনে হয় না তার। বিনুর বারবার ইচ্ছা করেছে একবার ওই ইদারায় উঁকি দিয়ে দেখে। কুড়ো কি ওখানেই আছে এখনো? বিনুকে ডাকছে সাহায্যের জন্য, কিন্তু কিছুতেই সাহসে কুলিয়ে উঠতে পারছে না। দুপুরে গ্রাম একটু নিরিবিলি হয়ে পড়লে ঘর থেকে বেরোল বিনু। কুড়োর গুরুর ডেরা অনেকটা দূরে, পৌঁছতে বিকেল হয়ে যাবে। পা চালিয়ে হেঁটে বড় রাস্তার দিকে গেল সে। বড় রাস্তা থেকে বাসে চড়তে হবে, ঘন্টা দুয়েকের পথ। কুড়োর গুরুর ডেরা একটা জঙ্গলা মতো জায়গায়, আশেপাশে লোকবসতি কম, তবুও ডেরায় বেশ ভিড়। বিনু গিয়ে শুনল বাবার ইচ্ছা হলে তবেই দেখা হয় তার সঙ্গে। যারা অপেক্ষা করছে দেখা করার জন্য তাদের মধ্যে বুড়ো থেকে বাচ্চা, স্ত্রীলোক সবই আছে। এক একজন নাকি দুদিন ধরে হত্যে দিয়ে পড়ে আছে, তবু বাবার দয়া হয়নি। বিনু তারই বয়সী একটা ছেলেকে জিজ্ঞেস করল নাম লেখাতে হবে কিনা। সে বলল নাম লেখাতে হয় না, বাবা নাকি ঠিক জেনে যান কারা এসেছে, তিনিই ডেকে নেন। বিনু অবাক হলেও মুখে প্রকাশ করল না, সেও অপেক্ষা করতে লাগল। প্রায় 3-3.5 ঘন্টা অপেক্ষা করার পর বাবার ঘরের দরজা খুলে গেল। একটা অদ্ভুত দর্শন লোক বেরিয়ে এল। লোকটা বেঁটে মোটা, উঁচু কপালের নিচে চোখের দৃষ্টিটা ঠিক মরা মাছের মতো, তার পরনে কৌপিনের মতো জড়ানো একখণ্ড রক্তবস্ত্র, কপালে ছাই দিয়ে 3 আঙুলের দাগ টানা। লোকটা বেরিয়ে এক এক করে অপেক্ষারত সব লোকের মুখের দিকে তাকাতে লাগল। যে মুহূর্তে বিনুর মুখের দিকে তার চোখ গেল, মরা মাছের চোখ দুটোতে হঠাৎ প্রাণ এলো যেন। মুখে শব্দ না করে মাথা নেড়ে ডাকল বিনুকে, আর ডেকেই পেছন ঘুরে ঢুকে গেল ঘরে। বিনুর বুকের মধ্যে যেন ঘোড়ার খুঁড়ের শব্দ। এদিক ওদিক তাকিয়ে দেখল আশপাশের সবকটা চোখই তার দিকে চেয়ে, কারো চোখে বিরক্তি, কারো চোখে ঈর্ষা, কারো বা হতাশা। বিনু চোখ সরিয়ে নিল, লোকের সংস্পর্শ এড়িয়ে গিয়ে পৌঁছল দরজার সামনে। লোকটা ঢোকার আগে দরজাটা ভেজিয়ে দিয়েছে। সে কাঁপা হাতে দরজার পাল্লায় ঠেলা দিতেই সেটা খুলে গেল। সে ঘরে ঢুকতেই সে বেঁটে লোকটা ভারী গলায় বলল,
দরজায় সিঁটকিনি তুলে দে।
বিনা বাক্য ব্যয়ে বিনু আদেশ পালন করল। একটা ছোট্ট ঘর, একটা দেওয়াল জোড়া নানা ধরনের দেবদেবীর ছবি, একটা ফুট 5-এর মা কালীর মূর্তি। সব ছবিতে আর মূর্তিতে জবার মালা পরানো বলে পুরো দেওয়ালটাই কেমন লাল মনে হচ্ছে। তাছাড়া দেওয়ালের কোণে কোণে সিঁদুর মাখা হাতের আঙুল মোছার দাগ। এপাশে একটা নিচু চৌকিতে একজন অত্যন্ত শীর্ণ চেহারার মানুষ বসে আছে। এত রোগা মানুষ বিনু এর আগে দেখেনি। হাত পা মাথা সব এক জায়গায় করে কুণ্ডলি পাকিয়ে বসে আছে যেন। আধো আলো আধারে ঠিক মনে হচ্ছে একটা পুঁটলির উপর একটা করোটি বসানো। লোকটা চোখ দুটো গর্তে বসানো, দৃষ্টি আছে কি নেই বোঝা দায়, গাল দুটো ভেঙে যেন একে অপরকে ছুঁয়ে ফেলেছে। নিশ্চয়ই ইনিই খুড়োর গুরু, বলা যায় না, সত্যি হয়তো 150 বছর বয়স, তাই এমন দশা শরীরের। মরা মাছের মতো চোখওয়ালা লোকটা নিচু হয়ে গুরুর মুখের কাছে কান নিয়ে কি যেন শুনছে। মিনু অবশ্য কোনো কথা শুনতে পাচ্ছে না। কয়েক মুহূর্ত পর লোকটা সোজা হয়ে দাঁড়ালো চৌকির পাশে। কি করবে বুঝে উঠতে না পেরে নিচু হয়ে ঢিপ করে একটা প্রণাম করল বিনু। খসখসে চাপা গলায় গুরু বলে উঠলেন,
যোগী দাসের মরণ ছিল পিশাচির হাতে, শোক করিস না বেটা, শোক করিস না, এ জন্মের কর্মের ফল এ জন্মেই ভুগতে হয়, ভয় পাস না, তোর সঙ্গে তো দেখছি রোকা কবচ আছে।
বিস্ময়ে মুখ থেকে কথা বেরোল না বিনুর। উনি কি করে জানলেন? আর তার চেয়েও বড় কথা, হুড়োর মতো মানুষ এমন কি অন্যায় করেছিল যেভাবে তার মরণ হল? তার সঙ্গে রক্ষা কবচ আছে মানে কি? এতক্ষণ নিজেকে সামলে রেখেছিল বিনু। খুড়ো যাওয়ার পর থেকে কাউকে জানতে না দেওয়ার দায়ে এক ফোঁটা চোখের জল ফেলেনি সে। এমনকি পাছে কেউ কান্নার আওয়াজ শুনে ফেলে তাই একা ঘরেও কখনো কাঁদেনি বিনু। কিন্তু গুরুর কথা শুনে তার দুচোখ জলে ভরে উঠল। কিন্তু কেন বাবা, কেন? ওদিক থেকে আর কোনো উত্তর এলো না। যেন ধ্যান ভেঙে এই কথা কটি বলে আবার ধ্যানেই তলিয়ে গেছেন গুরু। আরো কয়েকবার ডাকল বিনু, বাবা বাবা। গুরুর শরীর যেন পাথরে পরিণত হয়েছে। না কোনো নড়াচড়া, না কোনো শব্দ। নিঃশ্বাস নেওয়ার জন্য মানুষকে যেটুকু নড়তে হয় সেটুকু সঞ্চালনও নেই তার শরীরে। কাঁধে একটা হাত পড়তে চমকে তাকালো বিনু। সেই মরা মাছের মতো চোখওয়ালা লোকটা চাপা গলায় বলল,
আমার সঙ্গে আয়।
বলে বিনু যে দরজা দিয়ে ঢুকেছিল তার উল্টো দিকের একটা বন্ধ দরজা খুলে বেরিয়ে গেল। বিনুও তার পেছন পেছন গেল। ঘরের বাইরে তিনটে সিঁড়ি নামলে এক চিলতে উঠোন। উঠোন পেরোলে সামনে নদী। নদীর নাম জানে না বিনু। আর পাঁচটা গ্রাম্য নদী যেমন হয় তেমনি আটপৌড়ে দেখতে নদীটাকে। বাইরে ফুরফুরে হাওয়া দিচ্ছে। নদী সামনে বলে বেশ শিরশিরে লাগছে হাওয়াটা। বিনু একটা সিঁড়ি নেমে পেছনের দরজা বন্ধ করে দিল। লোকটা একদম নিচের সিঁড়িতে বসেছে। বসে কানের পেছন থেকে একটা বিড়ি বের করে ধরাল। বিনু ওর পাশেই বসল। লোকটা বিনুর দিকে তাকিয়ে জিজ্ঞেস করল,
বিড়ি খাস?
বিনুর ইচ্ছে করলেও মাথা নেড়ে অসম্মতি জানাল। লোকটা খুড়োর বয়সী হবে, তবে খুড়োর থেকে অনেক শক্তপোক্ত দেহের গড়ন। একটা বাপ খুড়োর বয়সী লোকের কাছ থেকে বিড়ি নেওয়াটা ঠিক নয় বলেই নিল না। লোকটা এক মুখ ধোঁয়া ছেড়ে বলল,
আমার নাম শিবেন, যোগী দাস আর আমি গুরুর কাছে একসঙ্গেই বিদ্বেষে গেছিলাম, সব ঘটনাই আমি জানি। বুঝতে পারছি তোর মনে অনেক প্রশ্ন, তাই তোকে ডাকলাম এখানে। গুরু এখন এত কথা তো বলেন না, তোকে যেটুকু বলেছেন ওর বেশি বলবেন না।
দয়া করে আমার মনের অন্ধকার দূর করুন, আমি যে কিছুই বুঝছি না।
বাইরে অন্ধকার নেমে এসেছে, এদিকটা নিরিবিলি, ওদিকে অত লোকের কথাবার্তা কিছুই এদিকে শোনা যায় না। ঘন ঘন টান দিয়ে বিড়িটা শেষ করে ফেলে মুখ খুলল লোকটা।
বিদ্যেশেখা শেষ করে যোগী যখন বাড়ি ফিরল, ততদিনে ওর বাবা মায়ের স্বর্গবাস হয়েছে। বাড়িতে শুধু অসুস্থ দাদা আর বৌঠান, মানে
তোর মা। ওজা হিসেবে, তান্ত্রিক হিসেবে অল্পদিনেই দাম করে ফেলল যজ্ঞী দাস। বছর ঘুরতে না ঘুরতেই গুরুর কাছে এক আবদার নিয়ে ফেরত এল সে। তোর বাবা তখন প্রায় মৃত্যুসজ্জায়। শুধু স্বামীর রোগের কারণেই না, আরো একটা কারণে তোর মা পায়ে ধরেছিল যজ্ঞীর। একটা সন্তান চাই তার। না, এ মুহূর্তে তোর মনে যে সন্দেহ বাসা বাঁধছে ব্যাপারটা তেমন ছিল না। তোর মায়ের অগাধ ভরসা ছিল যজ্ঞীর তন্ত্রবিদ্যার উপর। সে ভেবেছিল যজ্ঞী ইচ্ছে করলেই তার বিদ্যে দিয়ে তোর মায়ের গর্ভ সঞ্চার করাতে পারে।
সত্যি তাই হয়েছিল? একটুক্ষণ চুপ করে থাকল শিবেন। অন্ধকারে তার মুখটা স্পষ্ট বোঝা যাচ্ছে না, তবু বিনুর মনে হল সে হাসছে।
মানুষ যত বড় তান্ত্রিকই হোক না কেন, প্রকৃতির মৌলিক নিয়মগুলো কোনোভাবেই বদলাতে পারে না রে।
মানে কি সব বলছেন আপনি? আপনি আমার মায়ের চরিত্রে কলঙ্ক দিচ্ছেন। আপনি বলতে চাইছেন আমার মা আমার খুড়োর সঙ্গে?
আমার বলা শেষ হোক, তো সব প্রশ্নের উত্তর পেয়ে যাবি। না, তোর মায়ের কোনো দোষ নেই। যজ্ঞী দাস তোর মায়ের উপর পিশাচি চালনা করেছিল।
কি পিশাচি চালনা মানে?
পিশাচি সাধনা অত্যন্ত নিম্নমানের তন্ত্র সাধনা। এ সাধনায় হয় সিদ্ধি, নয়তো মৃত্যু। এতে সিদ্ধি লাভ করতে হলে পিশাচিকে নিজের অধীনে আনতে হয়। সেসব নোংরা গা ঘিনঘিনে পদ্ধতি। ও তোকে নাই বা বললাম, তুই অনেক ছোট। শুধু জেনে রাখ, তোর মাকে প্রথম দিন দেখা মাত্রই যজ্ঞী দাসের মন কুপথগামী হয়েছিল। তবু নিজেকে সামলে রেখেছিল সে। কিন্তু সন্তানের জন্য তোর মায়ের আকুলতা দেখে সে আর এ সুযোগ হাতছাড়া করতে পারেনি। গুরুর কাছে এসে সে পিশাচি সাধনার মন্ত্র নিয়ে গিয়েছিল। গুরু অবশ্য তার নোংরা অভিপ্রায় বুঝতে পারেননি। সে বলেছিল ওঝাগিরির পাশাপাশি ভাগ্য গণনা শুরু করতে চায়। পিশাচি সাধনায় পিশাচিকে বশ করতে পারলে তাকে দিয়ে মানুষের ভাগ্য জেনে নেওয়া যায়। গুরু তাকে বিশ্বাস করেছিলেন, কিন্তু যজ্ঞী দাস মিথ্যা বলেছিল গুরুকে। রাতের পর রাত তোর মাকে নিয়ে শ্মশানে এসে সাধনা করেছে যজ্ঞী দাস। তোর মা ভেবেছিল তার সন্তান লাভের জন্য পুজো পাঠ করছে যজ্ঞী দাস, কিন্তু যজ্ঞী শ্মশানে নিয়ে গিয়ে তোর মায়ের উপর পিশাচি চালনা করত। পিশাচি প্রবেশ করত তোর মায়ের শরীরে। পিশাচির সাধনার নিয়মই হল সাধকের সঙ্গে পিশাচির যৌন মিলন। যজ্ঞী দাস রাতের পর রাত তোর মায়ের শরীরে পিশাচি চালনা করে তার সঙ্গে মিলিত হয়েছে। কাজ হয়ে গেলে তোর মায়ের আর কিছুই মনে থাকত না। প্রকৃতির নিয়মেই তুই একদিন এলি মায়ের গর্ভে। তোর মা খুব খুশি হল, কিন্তু যজ্ঞী দাস আর তাকে শ্মশানে আনার ছুতো পেল না। বেশ কিছুদিন পর একদিন তোর জন্মের কথা কানে এলো গুরুর। যজ্ঞী দাসের সব কীর্তি ধরে ফেলতে একটু সময় লাগল না তার। যজ্ঞীকে ডেকে আনালেন আমাকে দিয়েই। আমি গুরুর সঙ্গে সারা জীবন থাকা আর তাঁর সেবা করার সিদ্ধান্ত নিয়েছিলাম, তাই এখনো তাঁর সঙ্গেই আছি। যজ্ঞী দাস এলে গুরু তাকে অভিশাপ দিলেন যে সে তার সব বিদ্যে ভুলে যাবে। যোগীদাস অনেক কান্নাকাটি করল, ক্ষমা চাইল, কিন্তু গুরু কিছুতেই তাকে ক্ষমা করলেন না, দূর করে দিলেন। শুধু বললেন যে ভয়ঙ্কর খেলায় সে মেতেছে তাদের মৃত্যু অবধারিত, তাই গাত্রবন্ধনের মন্ত্রটুকু নতুন করে শিখিয়ে দিলেন যোগীকে। পিশাচির সঙ্গে যুদ্ধে সম্পূর্ণ অস্ত্রহীন করে তাকে ছেড়ে দেবেন না বলে।
ঠান্ডা হাওয়া বইছে, শিবেন উন্মুক্ত দেহে বসে আছে। দেখে বোঝার উপায় নেই তার ঠান্ডার বোধ আছে কিনা। বিনুর কিন্তু বেশ ঠান্ডা লাগছে। সে দুহাত ঘষে গরম করার চেষ্টা করল। বিনুর গলার কাছে কিছু একটা আটকে আছে, কান্না কি জানে না সে। মায়ের জন্য খুব কষ্ট হচ্ছে তার। খুড়োর উপর যতটা রাগ হওয়া উচিত ততটা কেন যে করতে পারছে না সেটাও বুঝতে পারছে না। হয়তো এখন আর রাগ করে কোনো লাভ নেই বলে।
গুরুর সাপে যেইমাত্র যজ্ঞী সব বিদ্যে ভুলে গেল, সেই মুহূর্ত থেকে পিশাচি তার বশ থেকে মুক্তি পেল। পিশাচির সাধনার বড় বিপদ হল, পিশাচি অন্য নারীর সঙ্গে সাধকের সম্পর্ক সহ্য করতে পারে না। যজ্ঞীদাসের মন্ত্রের বাঁধন থেকে মুক্তি পেয়ে পিশাচির আক্রোশ গিয়ে পড়ল তোর মায়ের উপর। তার পিছন পিছন ছায়ার মতো ঘুরতে লাগল সে, ঘরের ভিতরে বাইরে সর্বত্র পিশাচিকে দেখত তোর মা। আস্তে আস্তে মানসিক ভারসাম্য হারিয়ে যাচ্ছিল তার। ইতিমধ্যে তোর বাবা মারা গেছে। একদিন রাতে মাঠের মাঝখানের বড় ইদারায় ঝাঁপ দিয়ে মরল তোর মা। লোকে বলে আত্মহত্যা, কিন্তু আমরা যারা জানি তারা ঠিকই বুঝলাম এ হল পিশাচির জিঘাংসা।
তাহলে মায়ের পর যোগ্যী খুড়ো, এবার আমার পালা। তাহলে যেদিন খুড়োকে নিয়ে গেল পিশাচি সেদিন আমায় ছেড়ে দিল কেন?
বেনু, তোর মধ্যে পিশাচির অংশ আছে। তুই যদি তন্ত্র সাধনা করিস অনেক বড় মাপের তান্ত্রিক হতে পারবি। গুরু আমাকে নির্দেশ দিয়েছেন বলেই তোকে আমি এত কথা বললাম। গুরু তোকে তার বিদ্যের উত্তরাধিকার দিয়ে যেতে চান। আমি যা জানি তোকে সব শেখাব, আর যেটুকু জানার যোগ্যতা আমার নেই বলে গুরু আমাকে জানাননি সেটা তিনি স্বয়ং শেখাবেন তোকে। কোনো অপদেবতা উপদেবতার সাধ্য হবে না তোকে স্পর্শ করার, এটাই তোর নিয়তি বিনু। সেজন্যই তুই আজ এখানে এসেছিস। আজ শেষ রাতে তোকে দীক্ষা দেবেন গুরু। যা এখন ওই নদীতে ডুব দিয়ে স্নান করে আয়।
নিশি ডাকা মানুষের মতো উঠে দাঁড়ায় বিনু, তারপর আস্তে আস্তে এগিয়ে যায় নদীর দিকে। শিবেন চন্দ্রাহতের মতো তাকিয়ে তাকিয়ে দেখল বিনুর পেছনে ছায়ার মতো এগিয়ে চলেছে একটা ছায়া মূর্তি। তার খোলা চুলে জবা কুসুম তেলের গন্ধ, পায়ে মৃদু নূপুরের শব্দ, যা বিনুর কানে না পৌঁছালেও শিবেন শুনতে পাচ্ছে। হঠাৎ খুব নিশ্চিন্ত হয়ে গেল শিবেন। বিনুর মা স্বয়ং পুত্রকে রক্ষা করছে, এ ছেলেকে মারে কার সাধ্যী। আজ গল্প পাঠে আমার সঙ্গে ছিল তমাল, কৌশিক, বর্ণিশা এবং রিমা। শব্দগ্রহণে নীলাভ, আবহ ও স্পেশাল এফেক্টে সায়ন। গল্পটা আমরা নিয়েছি পারুল প্রকাশনী থেকে প্রকাশিত বৈশালী দাশগুপ্ত নন্দীর বই বৌডুবির মাঠ থেকে।
শুনছিলেন বৈশালী দাশগুপ্ত নন্দীর কাহিনী বৌডুবির মাঠ। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।